দানিয়েলের বই নম্বর ৮৫, ভবিষ্যৎবাণীমূলক যাত্রার উন্মোচন, ঐতিহাসিক মাইলফলকগুলোর ঐশ্বরিক সংযোগ। ১৮৩৩ সালের বিদ্রোহের ১২৬ বছর পর ১৯৫৯ সালে দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ৬টি পদ উন্মোচিত হয়েছিল। সেই বছরে প্রথম যে জ্ঞান উন্মোচিত হয়েছিল তা ছিল পবিত্র ইতিহাসের সংস্কার রেখাগুলির স্বীকৃতি এবং এই প্রকাশ যে সেগুলি পরস্পরের সমান্তরাল। এরপর ১৯৫২ সালে ৪ শেষ ৬টি পদের আলোর উন্মোচন শুরু হয়। এই সত্যগুলির প্রথম প্রকাশ্য উপস্থাপনা হয় ১৯৯৪ সালে এবং বিষয় ছিল সংস্কার রেখাগুলি। ১৯৯৪ সালে দ্য টাইম অফ দ্য এন্ড শিরোনামে একটি পত্রিকা প্রকাশিত হয় যেখানে দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ৬টি পদ শনাক্ত করা হয়েছিল। ১৯৫৪ সাল ছিল সেই বছর যখন বার্তাটি আনুষ্ঠানিক করা হয়েছিল। এটি ১৮৩১ সালে উইলিয়াম মিলারের বার্তার আনুষ্ঠানিককরণের সমান্তরালে থাকা একটি মাইলফলক। মিলারের বার্তা ছিল বিচারের শুরু হওয়ার ঘোষণা, আর দানিয়েল অধ্যায় আগারের শেষ ৬ পদ ছিল বিচারের সমাপ্তির ঘোষণা। মিলারের বার্তার বিষয় ছিল বাইবেলে প্রকাশিত ভবিষ্যৎবাণীমূলক সময়। দানিয়েল অধ্যায় আগারের শেষ ৬ পদের বিষয় ছিল আধুনিক রোম, নকল উত্তরের রাজা। মিলারকে যে পদ্ধতিটি প্রকাশ করা হয়েছিল তা ছিল ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার তার ১৪টি নিয়ম। ১৯৮৯ সালে যে পদ্ধতিটি প্রকাশিত হয়েছিল তা ছিল সংস্কার আন্দোলনগুলোর পংক্তির পর পংক্তি।
মিলারের কাজের মধ্যে ছিল ঈশ্বরের বাক্যকে কর্তৃত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠা করা, যা বিশ্বে ১২৬০ বছর ধরে বলবৎ থাকা পোপীয় ঐতিহ্য ও রীতিনীতির বিপরীতে ছিল। এই কারণে মিলারের বার্তা প্রথম প্রকাশিত হয় ১৮৩১ সালে। এর মাধ্যমে মিলারের বার্তাটি আনুষ্ঠানিক রূপ পায় কিং জেমস বাইবেল প্রকাশের ঠিক ২২০ বছর পরে। ফিউচার ফর আমেরিকার কাজ ছিল শীঘ্র আগত রবিবারের আইনের সময় পোপতন্ত্রের মরণাত্মক ক্ষত সুস্থ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা চিহ্নিত করা। এই কারণে দ্য টাইম অফ দ্য এন্ড পত্রিকা ১৯৭৬ সালে প্রকাশিত হয়। এর মাধ্যমে বার্তাটি আনুষ্ঠানিক রূপ পায় ১৭৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার ঠিক ২২০ বছর পরে।
প্রতিটি সংস্কার আন্দোলনের থিমকে একটি ঐতিহাসিক রেফারেন্স পয়েন্টের সঙ্গে গেঁথে দেওয়া ২২০ বছরের বিষয়টির স্বীকৃতি ২০০০ আগেরও সেপ্টেম্বরের অনেক পরে গিয়েই আসে, কারণ ওই তারিখে তৃতীয় হাই এসে পৌঁছানো না পর্যন্ত প্রভু তার জনগণকে জিরোমিয়া ষষ্ঠ অধ্যায়ের ১৬ ও ১৭ পদের পুরনো পথগুলিতে ফিরিয়ে নেননি। সেখানেই সাত সময়ের আলো পুনরাবিষ্কৃত হয়েছিল এবং সেই আলো বিকশিত হতে হতে স্পষ্ট হল যে ২২০ হল সেই সংখ্যা যা দানিয়েলের অষ্টম অধ্যায়ের ১৩ ও ১৪ পদকে একসঙ্গে যুক্ত করে। ১৩ নম্বর পদে ভবিষ্যৎবাণ্যমূলক ইতিহাসের চাজন দর্শন চিহ্নিত হয়েছে এবং ১৪ নম্বর পদে দি অ্যাপিয়ারেন্সের মারে দর্শন চিহ্নিত হয়েছে। ওই দুই পদের মধ্যকার সংযোগটাই গাব্রিয়েল দানিয়েলকে শেখাতে এসেছিলেন এবং দানিয়েল শেষকালের ঈশ্বরের জনগণকে প্রতিনিধিত্ব করেন যারা ওই দুই দর্শনের সংযোগটি উপলব্ধি করতে আসে।
পদ ১৩র দর্শন সাত সময় ২৫২০ বছর বোঝায়
আর পদ ১৪র দর্শন ২৩ ম্যাগদিন বছর বোঝায়। জিহুদার দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে সাত সময়, যা জিহুদা, জিরুসালেম ও পবিত্র স্থানকে নির্দেশ করে, শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৬০-৭৪ সালে এবং জিরুসালেম ও পবিত্র স্থানের পুনঃস্থাপনকে চিহ্নিত করে এমন ২৩ বছর শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৬৭ সালে।
২০ বছর এই দুই দর্শনকে এক সূত্রে গাঁথে এবং ২০ সংখ্যাটিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এমন এক প্রতীক হিসেবে যা পৌত্তলিকতা ও পোপতন্ত্রের বিধ্বংসী শক্তি দ্বারা সেনাদল ও পবিত্র স্থানকে পদদলিত করার মধ্যে বিদ্যমান সংযোগকে নির্দেশ করে, যা ছত্রভঙ্গ ও ঈশ্বরের ক্রোধ হিসেবে উপস্থাপিত হয়েছে। ২০ বছর পবিত্র স্থান পদদলিত করার শয়তানি কাজের দর্শনকে একই মন্দির পুনঃস্থাপনের ঈশ্বরীয় কাজের দর্শনের সঙ্গে এক সূত্রে বেঁধে দিয়েছিল। অতএব ২০ বছর এমন একটি প্রতীক যা এক পবিত্র সংযোগকে প্রতিনিধিত্ব করে।
যেমন মিলেরাইট আন্দোলন ১৮৬৩ সালের বিদ্রোহে সমাপ্ত হয়েছিল এবং তারপর ১২৬ বছর পরে তৃতীয় স্বর্গদূতের আন্দোলন আবির্ভূত হয়েছিল, এভাবে জোর দেয় যে ওই দুই আন্দোলন সাতবার ১২৬-এর প্রতীকী অর্থের মাধ্যমে সংযুক্ত ছিল। তেমনই ২০ বছর ১৮৩১ সালে মিলারের বাইবেলের বার্তা প্রতিষ্ঠাকে 1611 সালে কিং জেমস বাইবেল প্রকাশের সাথে যুক্ত করেছিল। একইভাবে সেই একই সময়কাল ফিউচার ফর আমেরিকারকে আমেরিকার সূচনার সাথে যুক্ত করেছিল, কারণ এটি আমেরিকার সমাপ্তিকে চিহ্নিত করেছিল।
22 অক্টোবর 1844-এ চুক্তির দূত হঠাৎ সেই মন্দিরে এলেন, যেটি তিনি 1798 থেকে অর্থাৎ প্রথম রোষের অবসান থেকে 1844 পর্যন্ত অর্থাৎ শেষ রোষের অবসান পর্যন্ত 46 বছরে গড়ে তুলেছিলেন। মন্দিরে তার প্রবেশের আগে ঘটেছিল মধ্যরাত্রির ডাক আন্দোলনে পবিত্র আত্মার বর্ষণ, যা ছিল ইরুশালেমে খ্রিস্টের বিজয়ী প্রবেশের একটি পূর্বরূপ। এই দুই সাক্ষ্য প্রতিষ্ঠা করে যে শেষ দিনে যখন মধ্যরাত্রির ডাক আন্দোলন পুনরাবৃত্ত হবে, তখন খ্রিস্ট 144,000কে নিয়ে গঠিত মন্দিরটি উত্থাপন করে থাকবেন। 10 কুমারীর দৃষ্টান্তে উল্লিখিত মধ্যরাত্রির ডাক যেখানে পূর্ণ হয়, সেই দুই আন্দোলন পরস্পর সমান্তরাল।
আমি প্রায় 10 কুমারীর দৃষ্টান্তের প্রতি উল্লেখ করে থাকি, যাদের মধ্যে 5 জন জ্ঞানী আর 5 জন মূর্খ ছিল। এই দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পরিপূর্ণ হয়েছে এবং হবে, কারণ এই সময়ের জন্য এর একটি বিশেষ প্রয়োগ রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার ন্যায় এটি পরিপূর্ণ হয়েছে এবং সময়ের সমাপ্তি পর্যন্ত বর্তমান সত্যরূপে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, অগস্ট 19, 1800।
মিলেরাইটদের ইতিহাস প্রথম স্বর্গদূতের আন্দোলন ঈশ্বরের শক্তির ক্রমবর্ধমান প্রকাশকে প্রতিনিধিত্ব করে, যা শুরু হয়েছিল 1798 সালে দানিয়েলের পুস্তকের মোহর খোলা হলে। 1840 সালের অগস্ট প্রকাশিত বাক্যের 10ম অধ্যায়ের স্বর্গদূত অবতীর্ণ হলে সেই শক্তি আরও বৃদ্ধি পায়। তারপর 1844 সালের 19 এপ্রিলের প্রথম হতাশা আসে এবং শেষ পর্যন্ত 1844 সালের 12 আগস্ট শুরু হওয়া এক্সেটার ক্যাম্প মিটিংয়ে পবিত্র আত্মার ঢল নেমে আসে, যা 1844 সালের 22 অক্টোবর পর্যন্ত জলোচ্ছ্বাসের মতো দেশময় ছড়িয়ে পড়তে থাকে।
ফিউচার ফর আমেরিকা তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের ইতিহাস 1989 সালে দানিয়েলের পুস্তকের সিলমোহর খোলা হলে যে ঈশ্বরের শক্তির ক্রমবর্ধমান প্রকাশ শুরু হয়েছিল তারই প্রতিফলন। 2001 সালের 1 সেপ্টেম্বর প্রকাশিত বাক্য 18-এর স্বর্গদূত অবতীর্ণ হলে সেই শক্তি আরও বৃদ্ধি পায়। এরপর 2020 সালের 18 জুলাইয়ের প্রথম হতাশা আসে, যা শেষ পর্যন্ত পবিত্র আত্মার বর্ষণে পরিণত হবে এবং মিখাইল উঠে দাঁড়ান ও মানব জাতির অনুগ্রহকাল সমাপ্ত হয়। ততক্ষণ পর্যন্ত দাবানলের মতো সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকবে।
1854 সালের 22 অক্টোবর একাধিক ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে অদূরেই আসন্ন রবিবারের আইন সময়ে আবারও একাধিক ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। সেই ভবিষ্যৎবাণীগুলোর একটি হল হাবাক্কুকের 2 অধ্যায় বর্ণিত দর্শনের বিলম্ব। হাবাক্কুকের 2 অধ্যায় প্রথম ও তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের অভিজ্ঞতাকে চিহ্নিত করেছে। উভয় আন্দোলনই সঠিক বাইবেলীয় পদ্ধতি নিয়ে এমন এক বিতর্কের সম্মুখীন হয় যা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পূর্বতন নির্বাচিত জনগণের মধ্যে ঘটে, এবং বিতর্কের প্রক্রিয়ায় ওই পূর্বতন নির্বাচিতদের পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে।
প্রথম স্বর্গদূতের ইতিহাসের প্রহরীদের যে বার্তা রক্ষা করার কথা ছিল তা ছিল সত্যগুলোর শনাক্তকরণ, মিলারের রত্নসমূহ, যেসব সত্য শেষ পর্যন্ত 1853 ও 1850 সালের 2টি পবিত্র চার্টে উপস্থাপিত হয়েছিল। বিতর্কের প্রক্রিয়ায় এমন এক হতাশা দেখা দেবে যা দুই বিরোধী শ্রেণী থেকে একটি বিচ্ছেদকে চিহ্নিত করবে এবং বিশ্বস্তদের উদ্দেশ্যে আরও গভীর সমর্পণের আহ্বান জানাবে।
তারপর হাবাক্কু ভিত্তিমূলক সত্যসমূহের পরীক্ষার প্রক্রিয়ায় জড়িত 2টি শ্রেণীর মধ্যে পার্থক্যটি চিহ্নিত করেন। সেই পরীক্ষা প্রক্রিয়া, যার মধ্যে 22 অক্টোবর 1844-এ নীরব হয়ে যাওয়া ওই 2টি শ্রেণীর মধ্যকার বিতর্ক অন্তর্ভুক্ত ছিল, ঠিক হাবাক্কুকের 2 অধ্যায় যেখানে সমাপ্ত হয়েছে সেখানেই সমাপ্ত হয়েছিল।
কিন্তু প্রভু তার পবিত্র মন্দিরে রয়েছেন, তার সম্মুখে সমস্ত পৃথিবী নীরব থাকুক। হাবাকুক 2:20।
প্রভু আকস্মিকভাবে তার মিলারাইট মন্দিরে প্রবেশ করলেন এবং তখন সমগ্র পৃথিবীকে নীরব থাকতে বলা হল, কারণ প্রতিচিত্র প্রায়শ্চিত্তের দিন উপস্থিত হয়েছিল এবং মৃতদের বিচার শুরু হয়ে গিয়েছিল। হাবাক্কুকের 2 অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস 22 অক্টোবর 1844-এ সমাপ্ত হয়েছিল এবং যীশু সর্বদা কোনো কিছুর শেষকে কোনো কিছুর শুরুর সঙ্গে চিহ্নিত করেন। পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করার ২৫-২০ বছরের দর্শনের সূচনা এবং পবিত্র স্থান ও সেনাবাহিনীর পুনঃস্থাপনের দর্শনের সূচনা একসঙ্গে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে ২২০ বছরের ব্যবধান ছিল এবং যখন সেগুলোর সমাপ্তি ঘটল হবক্কুক অধ্যায় ২ পদ ২০ এ সেগুলোকে সমাপ্ত বলে চিহ্নিত করা হল।
শীঘ্র আসন্ন রবিবার আইন কার্যকর হলে বহু ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। সেসব ভবিষ্যৎবাণীর একটি হল হাবাক্কুক দ্বিতীয় অধ্যায়ে উপস্থাপিত দর্শনের বিলম্ব। হাবাক্কুক দ্বিতীয় অধ্যায় প্রথম ও তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের অভিজ্ঞতাকে চিহ্নিত করে। উভয় আন্দোলনই সঠিক বাইবেলীয় ব্যাখ্যার পদ্ধতি নিয়ে এক বিতর্কের মুখোমুখি হয়। এই বিতর্কটি সংঘটিত হয় আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সেই পূর্বতন নির্বাচিত জনগোষ্ঠীর মধ্যে, যাদেরকে বিতর্কের প্রক্রিয়াতেই পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে।
তৃতীয় স্বর্গদূতের ইতিহাসের প্রহরীদের দ্বারা প্রতিরক্ষিত হওয়ার যে বার্তাটি, তা হল সত্যগুলির মিলারের রত্নগুলি শনাক্তকরণ, যা শেষ পর্যন্ত ১৮৪৩ ও ১৮৫০ সালের দুটি পবিত্র চার্টে উপস্থাপিত হয়েছিল। বিতর্কের প্রক্রিয়ায় এমন একটি হতাশা দেখা দেয় যা পরস্পর বিরোধী দুই শ্রেণীর মধ্যে এক বিচ্ছেদকে চিহ্নিত করে এবং বিশ্বস্তদের প্রতি আরও গভীর আত্মনিবেদনের আহ্বান জানায়। এরপর হাবাক্কু ভিত্তিমূল সত্যগুলির পরীক্ষার প্রক্রিয়ায় জড়িত ওই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য চিহ্নিত করেন। ওই পরীক্ষার প্রক্রিয়াটি, যা দুই শ্রেণীর মধ্যকার বিতর্ক দ্বারা উপস্থাপিত হয়েছিল, শীঘ্র আগত রবিবারের আইনে গিয়ে সম্পূর্ণরূপে শেষ হবে, ঠিক সেখানেই যেখানে হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছিল।
কিন্তু প্রভু তার পবিত্র মন্দিরে রয়েছেন, তার সম্মুখে সমস্ত পৃথিবী নীরব থাকুক। হাবাক্কুক ২:২০।
প্রভু হঠাৎ ১,৪৪,০০০ মন্দিরে প্রবেশ করবেন এবং তখন সমস্ত পৃথিবী নীরব থাকবে, কারণ প্রতিচিত্র প্রায়শ্চিত্ত দিবস জীবিতদের বিচারে উপনীত হবে। হবক্কুকের দ্বিতীয় অধ্যায়ের ভাববাণীমূলক ইতিহাস শিগগির আগত রবিবারের আইনেই এসে শেষ হয় এবং যীশু সর্বদা কোনো বিষয়ের শেষকে সেই বিষয়ের শুরুর সঙ্গে চিহ্নিত করেন।
জীবিতদের বিচার ১১ সেপ্টেম্বর ২০০১ শুরু হয়েছিল, কিন্তু বিচার একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া ঈশ্বরের গৃহ থেকে শুরু হয় এবং তারপর এমন এক পর্যায়ে পৌঁছায় যখন যারা ঈশ্বরের গৃহের বাইরে তাদের ওপর বিচার নেমে আসে। যখন নিউ ইয়র্ক সিটির বিশাল ভবনগুলো ধ্বংস করা হয়েছিল, তখন সেই বিচার শুরু হয় যা প্রতিকায়িত হয়েছিল মোহর আরোপকারী এক স্বর্গদূতের দ্বারা, যে জিরুসালেম জুড়ে ঘোরে এবং গির্জায় সংঘটিত ঘৃণ্য কাজ ও দেশে সংঘটিত ঘৃণ্য কাজের জন্য যারা হাহাকার ও ক্রন্দন করে তাদের ওপর চিহ্ন আরোপ করে। শীঘ্রই আসতে চলা রবিবারের আইন কার্যকর হলে খ্রিস্ট ১,৪৪,০০০ মন্দির নির্মাণের কাজ সমাপ্ত করবেন এবং বিনাশকারী স্বর্গদূতরা জিরুসালেমের ওপর বিচার নামিয়ে আনবে।
তখন ১,৪৪,০০০ জনকে পতাকাস্বরূপ উত্তোলিত করা হয় এবং জীবিতদের বিচার শুরু হয় অন্য পালের জন্য, যাদের প্রতিনিধিত্ব করে এদম, মোয়াব এবং আম্মনের সন্তানদের প্রধান দানিয়েল ১:৩৩।
প্রথম স্বর্গদূতের সঙ্গে যুক্ত মিলারাইট আন্দোলন হোক বা তৃতীয় স্বর্গদূতের শক্তিশালী আন্দোলনই হোক, সংস্কার আন্দোলনের সম্পূর্ণ ইতিহাস সত্যের ক্রমবর্ধমান প্রকাশকে উপস্থাপন করে, যার চূড়ান্ত পরিণতি ঘটে পবিত্র আত্মার বর্ষণে। পবিত্র আত্মার বর্ষণই শেষ দিনের ভবিষ্যৎবাণীগুলোর কেন্দ্রবিন্দু। এই কারণেই নির্বোধ কুমারীদের তেল নেই, কিন্তু জ্ঞানীদের আছে তেলি বৃষ্টি।
তারা বলে, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে ত্যাগ করে আর সে তার কাছ থেকে চলে গিয়ে অন্য পুরুষের স্ত্রী হয়, তবে কি সে আবার তার কাছে ফিরে আসবে? সেই দেশ কি অত্যন্ত অপবিত্র হবে না? কিন্তু তুমি বহু প্রেমিকের সঙ্গে ব্যভিচার করেছ, তবুও আমার কাছে ফিরে এসো, বলেন প্রভু। তোমার চোখ উচ্চ স্থানগুলোর দিকে তোলো আর দেখো কোথায় তোমার সঙ্গে সহবাস হয়নি। পথে পথে তুমি তাদের জন্য ওত পেতে বসে থেকেছ, মরুভূমির আরবের মতো, আর তোমার ব্যভিচার ও তোমার দুষ্টতার দ্বারা তুমি দেশকে অপবিত্র করেছ। তাই বৃষ্টিধারা ধরে রাখা হয়েছে আর পরবর্তী বৃষ্টি হয়নি, আর তোমার ছিল বেশ্যার ললাট, তুমি লজ্জিত হতে অস্বীকার করেছ। তুমি কি এখন থেকে আমার কাছে ডাকবে না, আমার পিতা, তুমি আমার যৌবনের পথপ্রদর্শক? জিরমিয়া ৩:১-৪।
এই অংশে এবং সব নবী শেষকালের কথা বলেন। ঈশ্বর দেখান যে তার লোকেরা ব্যভিচার করেছে এমন পর্যায়ে যে তাদের কপাল বেশ্যার মতো নির্লজ্জ হয়ে গেছে। শেষকালের সেই বেশ্যা হল পপীয় ক্ষমতা এবং কপাল একটি সচেতন সিদ্ধান্তকে নির্দেশ করে।
শেষকালের ঈশ্বরের লোকেরা দুষ্ট, কিন্তু ঈশ্বর এক চূড়ান্ত আহ্বান দিচ্ছেন, যদিও তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা সেই বেশ্যার মতোই একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা এমন এক চরিত্র গড়ে তুলেছে যা চতুর্থ প্রজন্ম দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, যেখানে তারা সূর্য পূজা করতে প্রস্তুত, যেমনটি ইজেকিয়েল অষ্টম অধ্যায়ের চতুর্থ প্রজন্মে দেখানো হয়েছে।
নৈতিক অন্ধকারের মাঝখানে সত্যের আলো উদ্ভাসিত হওয়ার সময় এসেছে। তৃতীয় স্বর্গদূতের বার্তা পৃথিবীতে পাঠানো হয়েছে, মানুষকে সতর্ক করছে যেন তারা পশুর চিহ্ন বা তার মূর্তির চিহ্ন তাদের কপালে বা তাদের হাতে গ্রহণ না করে। এই চিহ্ন গ্রহণ করা মানে পশু যে সিদ্ধান্ত নিয়েছে সেই একই সিদ্ধান্তে আসা এবং ঈশ্বরের বাক্যের সরাসরি বিরোধিতায় একই চিন্তাধারার পক্ষে সওয়াল করা। যারা এই চিহ্ন গ্রহণ করে তাদের সম্পর্কে ঈশ্বর বলেন, সে ঈশ্বরের ক্রোধের মদ পান করবে যা তার ক্ষোভের পাত্রে বিনা মিশ্রণে ঢেলে দেওয়া হয়েছে, এবং সে পবিত্র স্বর্গদূতদের উপস্থিতিতে এবং মেষ শিশুর উপস্থিতিতে অগ্নি ও গন্ধক দ্বারা যাতনা ভোগ করবে। রিভিউ অ্যান্ড হ্যারাল্ড, ১৩ জুলাই ১৮৯৭।
জিরোমিয়া বলছেন, শেষকালের ঈশ্বরের লোকেরা ইতিমধ্যেই বেশ্যার কপাল ধারণ করছে। তারা দুষ্ট বলে, পশুর চিহ্ন গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছে। সদ্য উদ্ধৃত অংশে সিস্টার হোয়াইট আরও বলেন,
যদি সত্যের আলো আপনার সামনে উপস্থাপিত হয়ে থাকে, যা চতুর্থ আদেশের সাবাতকে প্রকাশ করে এবং দেখায় যে রবিবার পালনের জন্য ঈশ্বরের বাক্যে কোনো ভিত্তি নেই, তবুও আপনি যদি মিথ্যা সাবাতকে আঙ্কড়ে ধরেন এবং ঈশ্বর যাকে আমার পবিত্র দিন বলে ডাকেন সেই সাবাতকে পবিত্র রাখতে অস্বীকার করেন, তবে আপনি পশুর চিহ্ন গ্রহণ করেন। এটি কখন ঘটে? যখন আপনি এমন এক আদেশ মান্য করেন যা আপনাকে রবিবার কাজ থেকে বিরত থাকতে এবং ঈশ্বরকে উপাসনা করতে নির্দেশ দেয়, অথচ আপনি জানেন যে বাইবেলে রবিবারকে সাধারণ কর্মদিবস ছাড়া অন্য কিছু প্রমাণ করার মতো একটি কথাও নেই, তখন আপনি পশুর চিহ্ন গ্রহণে সম্মতি দেন এবং ঈশ্বরের সি প্রত্যাখ্যান করেন। যদি আমরা এই চিহ্নটি আমাদের কপালে বা হাতে গ্রহণ করি, তবে অবাধ্যদের বিরুদ্ধে ঘোষিত বিচার আমাদের উপরও পড়বে, কিন্তু জীবন্ত ঈশ্বরের সিল আরোপ করা হয় তাদের ওপর যারা বিবেকনিষ্ঠভাবে প্রভুর সাবাত পালন করেন। আর ঈশ্বর দেখলেন যে পৃথিবীতে মানুষের দুষ্টতা অতিশয় বৃদ্ধি পেয়েছে এবং তার হৃদয়ের চিন্তাভাবনার প্রতিটি কল্পনা নিরন্তরই কেবল মন্দ। পৃথিবীও ঈশ্বরের দৃষ্টিতে দূষিত হয়ে পড়েছিল এবং পৃথিবী হিংসায় পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর নোয়াকে বললেন, সমস্ত জীবের শেষ আমার সামনে এসে গেছে, কারণ তাদের কারণে পৃথিবী হিংসায় পরিপূর্ণ হয়েছে। আর দেখ, আমি পৃথিবীসহ তাদের ধ্বংস করব, তাদের নাশ করা হবে, কারণ তারা পৃথিবীকে অপবিত্র করেছিল। ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছিলেন ধার্মিক মানুষদের উপভোগের জন্য,
যেমন নোয়ার দিনে ছিল, খ্রিস্ট ঘোষণা করলেন তেমনই হবে মনুষ্যপুত্রের দিনগুলিতেও। আর তা কি এমনই নয়, যে কেউ দৈনিক পত্রিকাগুলো দেখলে অপরাধের এক দীর্ঘ তালিকা দেখতে পাবে, মাতলামি, চুরি, ডাকাতি, অর্থ আত্মসাত, হত্যা। কখনো কখনো পুরো পরিবারকেই হত্যা করা হয় যাতে অন্যের অর্থ বা সামগ্রী নিজের করে নেওয়ার মানুষের লালসা পূরণ হয়। সত্যিই পৃথিবী নোয়ার দিনের মতোই হয়ে উঠছে, কারণ মানুষ প্রকাশ্যে ঈশ্বরের আদেশকে অগ্রাহ্য করছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৩ জুলাই ১৮৯৭।
জিরোমিয়া শেষ দিনের ঈশ্বরের লোকদের মধ্যে যারা সূর্যের সামনে নত হতে চলেছে তাদের শনাক্ত করছেন, এবং তা করতে গিয়ে তিনি বলেন, বৃষ্টিধারাগুলো আটকে রাখা হয়েছে এবং কোনো শেষের বৃষ্টি হয়নি, আর তোমার ছিল এক বেশ্যার কপাল, তুমি লজ্জিত হতে অস্বীকার করেছিলে। শেষ দিনে ঈশ্বরের লোকদের মধ্যে দুষ্টরা কোনো শেষের বৃষ্টি পাচ্ছে না এবং তারা লজ্জিত হতে অস্বীকার করছে, কারণ তাদের চিন্তাভাবনা ক্রমাগত মন্দ হয়ে গেছে, যেমন নোয়াহের ইতিহাসে প্রকাশিত হয়েছে এবং ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ঘৃণ্যতায় বর্ণিত চিত্রকল্পের কক্ষসমূহ দ্বারাও তা প্রতিফলিত হয়েছে। জিরোমিয়া শেষকালে ঈশ্বরের লোকদের মধ্যে নির্লজ্জ দুষ্টদের ইঙ্গিত করেন, যেন তারা সেই সময় থেকে তাদের যৌবনের পথপ্রদর্শকের কাছে আর্তনাদ করে। অ্যাডভেন্টিজমের যৌবনের পথপ্রদর্শক ছিল হাবাক্কুকের দুটি সারণী এবং তাতে উপস্থাপিত রত্নসমূহ। শেষকালে ঈশ্বরের লোকদের মধ্যে দুষ্টদের ওপর অনন্ত মৃত্যু আনতে চলেছে, যে দুষ্টতা তা থেকে মুক্তির একমাত্র আশা হল সেই ঈশ্বরের কাছে আর্তনাদ করা, যিনি শুরুতে পথপ্রদর্শক ছিলেন, যে শুরু ১৭৯৮ সালে শেষের সময় এসে পৌঁছেছিল।
প্রথম বা তৃতীয় স্বর্গদূতের ইতিহাসে মূল প্রশ্নটি হল,
আপনি শেষের বৃষ্টি গ্রহণ করেন কি না। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতিসমূহ ক্রোধান্বিত হলে শেষের বৃষ্টি শুরু হয়েছিল।
সেই সময় যখন উদ্ধারকার্য সমাপ্তির দিকে এগোচ্ছে, পৃথিবীতে বিপদ আসবে এবং জাতিসমূহ ক্রোধান্বিত হবে, তবুও তাদের নিয়ন্ত্রণে রাখা হবে যাতে তৃতীয় স্বর্গদূতের কাজ ব্যাহত না হয়। সে সময় শেষ বৃষ্টি অর্থাৎ প্রভুর উপস্থিতি থেকে আসা সতেজতা আসবে, তৃতীয় স্বর্গদূতের জোরালো কণ্ঠস্বরকে শক্তি দিতে এবং সাধুগণের প্রস্তুত করতে, যাতে তারা সেই সময়ে অটল থাকতে পারে যখন শেষ সাতটি মহামারী ঢেলে দেওয়া হবে। আর্লি রাইটিংস ৮৫।
শেষ বৃষ্টি, যা পুনরুজ্জীবন হিসেবেও চিহ্নিত, জাতিসমূহ ক্রুদ্ধ হলে শুরু হয়েছিল এবং সেই সময়ে উদ্ধারের কাজ সমাপ্তির দিকে এগোতে শুরু করে। প্রকাশিত বাক্য সপ্তম অধ্যায়ের ৪ স্বর্গদূত ১,৪৪,০০০ সিলমোহর দেওয়ার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত চার বাতাসকে আটকে রাখেন এবং ইজেকিয়েল ৯ অধ্যায়ে সেই কাজটি বর্ণিত হয়েছে স্বর্গদূতদের দ্বারা তাদের ওপর চিহ্ন বসানোর মাধ্যমে, যারা জিরুসালেমে করা ঘৃণ্য কর্মগুলোর জন্য দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর স্বর্গদূতেরা ১,৪৪,০০০ কপালে চিহ্ন বসানোর সমাপনী কাজ শুরু করেন।
তৃতীয় স্বর্গদূতের সমাপনী কাজ শেষ বৃষ্টির বর্ষণের সময় সম্পন্ন হয়, যা দ্য রিফ্রেশিং নামেও পরিচিত, এবং তা একটি বার্তা
যাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, এটাই সেই বিশ্রাম যার দ্বারা তোমরা ক্লান্তদের বিশ্রাম দিতে পারো, এবং এটাই সেই প্রশান্তি, তবু তারা শুনতে চাইল না। ঈশাইয় ৪৮:১২।
ঈশাইয়াতে তারা যে বার্তাটি শুনতে অস্বীকার করে সেটিই তোতলানো জিহ্বায় উচ্চারিত বার্তা এবং সেটিই লাইন পর লাইন পদ্ধতিকে প্রতিনিধিত্বকারী পরীক্ষার বার্তা।
কিন্তু প্রভুর বাক্য তাদের জন্য ছিল বিধানের ওপর বিধান, বিধানের ওপর বিধান, রেখার ওপর রেখা, রেখার ওপর রেখা, এখানে একটু, সেখানে একটু, যাতে তারা গিয়ে পশ্চাতে পড়ে, ভঙ্গ হয়, ফাঁদে পড়ে এবং ধরা পড়ে। অতএব হে উপহাসকারী লোকেরা, তোমরা যারা জিরুসালেমে এই জনগণকে শাসন করো, প্রভুর বাক্য শোন, কারণ তোমরা বলেছ, আমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছি এবং পাতালের সঙ্গে আমরা সমঝোতায় পৌঁছেছি। যখন বন্যার মতো বেত্রাঘাত অতিক্রম করবে, তা আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যাকে আমাদের আশ্রয়স্থল করেছি এবং অসত্যের আড়ালে আমরা নিজেদের লুকিয়েছি। ঈশাইয়া ২৮:১৩-১৫।
প্রভুর বাক্য, যা বিশ্রাম ও সতেজতার শেষের বৃষ্টি বার্তা এবং যা তাদেরকে যেতে, পিছনে পড়ে যেতে, ভেঙে যেতে, ফাঁদে পড়তে এবং ধরা পড়তে বাধ্য করে, এটি দেওয়া হয়েছে উপহাসকারী পুরুষদের, যারা জিরুসালেমে থাকা এই জাতিকে শাসন করে। জিরুসালেমই সেই স্থান যেখানে স্বর্গদূতেরা তাদের চিহ্নিত করেন, যারা নিঃশ্বাস ফেলে ও ক্রন্দন করে এবং যারা তাদের অর্পিত দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, সেই প্রবীণ পুরুষরাই সবার আগে পতিত হয়।
উদ্ধারের চিহ্ন আরোপ করা হয়েছে তাদের উপর, যারা করা সব জঘন্যতার জন্য নিঃশ্বাস ফেলে ও বিলাপ করে। এখন মৃত্যুদূত বেরিয়ে যায়, যাকে ইজেকিয়েলের দর্শনে হত্যা অস্ত্রধারী লোকদের দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, যাদের প্রতি এই আদেশ দেওয়া হয়, বৃদ্ধ ও যুবক উভয়কেই, কুমারী, ছোট শিশু এবং নারী, সবাইকে সম্পূর্ণরূপে হত্যা কর, কিন্তু যার উপর চিহ্ন আছে তার কাছে যেও না এবং আমার পবিত্র স্থান থেকে শুরু করো। নবী বলেন, তারা ঘরের সামনে যে প্রবীণ পুরুষরা ছিলেন তাদের থেকেই শুরু করল। ইজেকিয়েল ৯:১-৬। বিনাশের কাজ শুরু হয় তাদের মধ্যেই, যারা নিজেদের জনগণের আত্মিক অভিভাবক বলে দাবি করেছিল। মিথ্যা প্রহরীরাই সবার আগে পতিত হয়। দয়া করার বা রেহাই দেওয়ার কেউ নেই। পুরুষ, নারী, কুমারী এবং ছোট শিশুরা একসঙ্গে নিধন হয়। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৬৯:৩০।
আমরা ১৯৭৯ সালে যে জ্ঞানের বৃদ্ধি ঘটেছিল তা নিয়ে আলোচনা পরবর্তী প্রবন্ধে চালিয়ে যাব।
যিনি বাহ্যিক আবরণের অন্তরালে দেখেন, যিনি সকল মানুষের হৃদয় পাঠ করেন, তিনি তাদের সম্বন্ধে বলেন, যাঁরা মহান আলো লাভ করেছে তারা তাদের নৈতিক ও আধ্যাত্মিক অবস্থার কারণে দুঃখিত ও বিস্মিত নয়। হ্যাঁ, তারা নিজেদের পথই বেছে নিয়েছে এবং তাদের প্রাণ তাদের জঘন্য বিষয়সমূহে আনন্দ পায়। আমিও তাদের বিভ্রান্তি বেছে নেব এবং তাদের ভয় তাদের ওপর আনব, কারণ যখন আমি ডাকলাম কেউ উত্তর দিল না, যখন আমি কথা বললাম তারা শুনল না, বরং তারা আমার দৃষ্টির সম্মুখে মন্দ কাজ করল এবং যা আমি আনন্দ করি না তাই বেছে নিল। ঈশ্বর তাদের প্রবল ভ্রান্তি প্রেরণ করবেন যেন তারা মিথ্যাকে বিশ্বাস করে, কারণ তারা সত্যের প্রেম গ্রহণ করেনি, যাতে তারা পরিত্রাণ পেতে পারত, বরং অধার্মিকতায় আনন্দ উপভোগ করেছিল। জিসাইয়ে 66:3-4, 2 থিসলোনিকীয় 2:11-12।
স্বর্গীয় শিক্ষক জিজ্ঞাসা করলেন, সঠিক ভিত্তির ওপর আপনি নির্মাণ করছেন এবং ঈশ্বর আপনার কাজ গ্রহণ করছেন, এই ভানের চেয়ে মনকে প্রতারিত করার আরও শক্তিশালী ভ্রান্তি আর কি হতে পারে, যখন বাস্তবে আপনি জাগতিক নীতি মেনে অনেক কিছু করছেন এবং জিহোবার বিরুদ্ধে পাপ করছেন? আহা, এটি এক মহান প্রতারণা, এক মোহময় ভ্রান্তি, যা মনকে অধিকার করে যখন যারা একসময় সত্যকে জেনেছেন তারা ধার্মিকতার রূপকে তার আত্মা ও শক্তি বলে ভুল করেন, যখন তারা মনে করে যে তারা ধনী, সম্পদে সমৃদ্ধ এবং কোনো কিছুরই প্রয়োজন নেই, অথচ বাস্তবে তাদের সব কিছুরই প্রয়োজন। সাক্ষ্যসমূহ খণ্ড 8, 24-89-5।